जयं विष्णुपाद परमहंस जगदाचार्य श्रीमद गौर गोविंद स्वामी महाराज श्री रघुदेव की जयं विष्णुपाद परमहंस जगदाचार्य श्रीमद अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद महाराज की इष्कन प्रतिष्ठाचार्य श्रीमदेशी भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद महाराज जयं विष्णुपाद परमहंस जगदाचार्य भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्री प्रभुपाद अनंत कोटि जय श्री द्वारका धाम की जय नदी नवदीप धाम की जय माया पृथ्वी जय भुवनेश्वर कृष्ण बलराम जय गंगा माई की जय जमुना माई की
जय
जय भक्ति
जय
जय संकीर्त ग्रंथ राशि भागवत
जय
संवेद गौर भक्त बिंदु की
जय
हिदाय गौर प्रणाम
हरे
ऑल गुरु कृष्ण
हरे
ऑल गुरु कृष्ण
हरे
ऑल गुरु कृष्ण
हरे
ऑल गुरु श्री गुरु गुरंग ऑल गुरु कृष्ण गुरु ऑल गुरु कृष्ण गुरु
जय
नारायण नमस्कृत्यम
नारायण नमस्कृत्यम
नरश्चैव
नरोत्तमम्
देवीं सरस्वतीं व्यासं
देवीं सरस्वतीं व्यासं
ततो जय मुदिरये
मुदिरये
वेदे रामायणेश्चैव पुराणे भारते तथा
पुराणे भारते तथा
अद्योचन्ते च मध्ये च
हरि सर्वत्र
गीयते मुखं करोति वाचालम् पङ्गुलं वहते गिरि तत्कृपास्तमहं वन्दे श्रीगुरुदिनतारिणे परमानन्द माधव
परमानन्द माधव
परमानन्द हे माधव पदुवोचि मकरं
श्रीमद्भागवते महां निगुदे किं वा प्रेष सद्गुरुदेवो यतस्र कृते निरुगमगलो भगवन्तं निगमुखा ಶ್ರೀಮಾನಾಯಾಂ ಕೃಷ್ಣೇ ಪರಂ ಪುರುಷೇ ಭಕ್ತಿ ಶೋಕಮೋಹ ಶ್ರೀಮದ್ಭಾಗವತ ಪುರಾಣಮಲಂ ಜದ ವೈಷ್ಣವಾನಂ ಪ್ರಿಯಂ ಜ್ಞಾನಭಕ್ತಿಸಹಿತಮಸ್ಕರ್ಮಮಾವಿಸುತಂ ತತ್ಸುಣಂ ಸುಪಟಂ ವಿಚಾರಣಪರೋ ಭಕ್ತ್ಯಾ ಸರ್ವವೇದೈತಿಹಾಸಾನಂ ಸಾರಂ ಸಾರಂ ಸಮುದ್ರತಂ ಸರ್ವವೇದಾಂತಸಾರಂ ಶ್ರೀಭಾಗವತ ವಿಶ್ವದೇ ತದೋಷಾಂ ತತ್ತಸ್ಯ ನಾನ್ಯತ್ರ ಸಾಧ್ರತೇ ಕ್ವಚಿ
ಕೃಷ್ಣ ಭಕ್ತಿ ರಾಸ ಸ್ವರೂ ಶ್ರೀ ಭಾಗವತ
ತಾತೆ ವೇದ ಶಸ್ತ್ರ ಹೋಯ್ತೆ
ಚಾರಿ ವೇದ ಉಪನಿಷದೆ ಜಸ ಕಿಚು
ಮಾಯಾ ಮುಗ್ಧ ಜೀವೇ ನಮಿ
कृष्ण स्मृति
भविष्यति सर्वात्मनि
अखिलाधारे
इति
संकल्प्य
वर्णय
यथाहरो भगवति
नृणां भक्तिर्भविष्यति
सर्वात्मनि अखिलाधारे
इति संकल्प वर्णय
यथाहरो भगवति
नृणां भक्तिर्भविष्यति
सर्वात्मनि अखिलाधारे
इति संकल्प्य वर्णय
इति संकल्प वर्णय
यथाहरो भगवति
नृणां भक्तिर्भविष्यति
सर्वात्मनि
अखिलाधारे
इति
संकल्प वर्णय यथाहरो भगवति
नृणां भक्तिर्भविष्यति
तदात्मानमखिलाधारे
संकल्पवन्वय
यथाहरो भगवति नृणां भक्तिर्भविष्यति सर्वात्मनि अखिलाधारे संकल्पवन्वय
यथाहरो भगवति
नृणां भक्तिर्भविष्यति
सर्वात्मनि अखिलाधारे इति संकल्पवर्णय
ଯେଉଁ ଭଗବାନ ହରି ହେଉଛନ୍ତି ସର୍ବଜୀବନଙ୍କର ପରମାତ୍ମା ଏବଂ ସମସ୍ତ ଶକ୍ତିର ଅନ୍ତିମ ଉତ୍ସ, ସେହି ଭଗବାନଙ୍କ ପ୍ରତି ମନୁଷ୍ୟମାନଙ୍କର ଦିବ୍ୟ ପ୍ରେମମୟ ସେବାଭାବ ବା ଭକ୍ତି ବୃଦ୍ଧି ଯେପରି ହୁଏ, ସେହି ଲକ୍ଷ୍ୟରେ ଭଗବତ ବିଜ୍ଞାନକୁ ଦୃଢ଼ ନିଶ୍ଚୟତା ସହିତ ବର୍ଣ୍ଣନା କର ଶ୍ରୀ ପ୍ରଭୁପାଦଙ୍କର ଭାଷ୍ୟ। ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତମ୍ ହେଉଛି ଭକ୍ତି ଯୋଗ ଦର୍ଶନ ଏବଂ ମାନବଙ୍କର ଭଗବାନଙ୍କ ସହ କି ସମ୍ବନ୍ଧ ଅଛି ତାହାର ବୈଜ୍ଞାନିକ ଉପସ୍ଥାପନ। କଳିଯୁଗ ପୂର୍ବରୁ ଅର୍ଥାତ୍ ଅନ୍ୟ ଯୁଗମାନଙ୍କରେ ଭଗବାନଙ୍କୁ ଏବଂ ଭଗବାନଙ୍କର ଶକ୍ତିକୁ ଜାଣିବା ପାଇଁ ଏ ପ୍ରକାର ଜ୍ଞାନଗ୍ରନ୍ଥର କୌଣସି ଆବଶ୍ୟକତା ନଥିଲା, କିନ୍ତୁ କଳିଯୁଗର ପ୍ରବେଶ ଯୋଗୁଁ ପ୍ରାରମ୍ଭରୁ ହିଁ ମାନବ ସମାଜ କ୍ରମଶଃ ପାପର ଚାରିଟି ସ୍ତମ୍ଭ ଅର୍ଥାତ୍ ଅବୈଧ ସ୍ତ୍ରୀ ସଙ୍ଗ, ମାଦକଦ୍ରବ୍ୟ ସେବନ, ଦ୍ୟୁତ କ୍ରୀଡ଼ା ଏବଂ ପ୍ରାଣୀବଧ ମାଂସଭକ୍ଷଣ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇଥିଲା। ଏ ଚାରିଟି ମୌଳିକ ପାପକର୍ମ ଯୋଗୁଁ ମାନବ କ୍ରମଶଃ ତାର ନିତ୍ୟ ଭଗବତ ସମ୍ବନ୍ଧ କଥା ଭୁଲିଗଲା, ତେଣୁ ମାନବ ତାର ଜୀବନର ଅନ୍ତିମ ଲକ୍ଷ୍ୟ ପ୍ରତି ଅନ୍ଧ ହୋଇ ବସିଲା। ଏକ ପଶୁ ଭଳି ଦାୟିତ୍ୱହୀନ ଜୀବନଯାପନ କରିବା ଏବଂ ସୁନ୍ଦର ଭାବରେ ଆହାର, ନିଦ୍ରା, ଭୟ, ମୈଥୁନ ଏ ଚାରିଟି ପାଶବିକ ଆଚରଣରେ ମାତିଯିବା ମାନବ ଜୀବନର ଅନ୍ତିମ ଲକ୍ଷ୍ୟ ନୁହଁ। ଏ ପ୍ରକାର ଅନ୍ଧ ମାନବ ସମାଜ, ଅଜ୍ଞାନ ଅନ୍ଧକାରରେ ବୁଡ଼ିଥିବା ମାନବ ସମାଜ ପକ୍ଷରେ ପ୍ରକୃତ ବସ୍ତୁ ସ୍ଥିତି ଜାଣିବା ନିମିତ୍ତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତମ୍ ଏକ ଆଲୋକ ବର୍ତ୍ତିକା ସଦୃଶ ଅଟେ। ଆମେ ପୂର୍ବରୁ କହିଛୁ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତମ୍ ଏପରି ବୈଜ୍ଞାନିକ ଢଙ୍ଗରେ ଉପସ୍ଥାପନ କରାଯାଇଛି ଯେ ଯଦି କୌଣସି ନିଷ୍ଠାବାନ ଛାତ୍ର ଏ ବିଜ୍ଞାନକୁ ଧ୍ୟାନ ସହକାରେ ପାଠ କରେ କିମ୍ବା ବରାବର ଜଣେ ଉପଯୁକ୍ତ ପ୍ରାମାଣିକ ବକ୍ତାଙ୍କଠାରୁ ଶ୍ରବଣ କରେ, ତାହେଲେ ସେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏ ଭଗବତ ବିଜ୍ଞାନ ବୁଝିପାରିବାକୁ ସକ୍ଷମ ହେବ। ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ଜୀବନରେ ସୁଖ ବା ଆନନ୍ଦ ପାଇବା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଲାଳାୟିତ, କିନ୍ତୁ ଏ କଳିଯୁଗରେ ଲୋକମାନେ ପରମାର୍ଥ ଲାଭ ଦିଗରେ ଅନ୍ଧ ହୋଇଥିବା ହେତୁ ମାନବ ସମାଜରେ ଅଧିକାଂଶଙ୍କର ଭଗବାନଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ଉପଯୁକ୍ତ ଦୃଷ୍ଟି ନାହିଁ। ସେମାନେ ଦେଖିପାରୁନାହାନ୍ତି ବା ଜାଣିପାରୁନାହାନ୍ତି ଯେ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ସମସ୍ତ ସୁଖ ବା ଆନନ୍ଦର ଉତ୍ସ, କାରଣ ସେ ହେଉଛନ୍ତି ସମସ୍ତଙ୍କର ଉଦ୍ଗମ ସ୍ଥଳ, ଜନ୍ମାଦ୍ୟ ଯତ। ଆମେମାନେ ଯଦି ଭଗବାନଙ୍କ ସହ ନିତ୍ୟ ସମ୍ବନ୍ଧ ସ୍ଥାପନ କରି ଭକ୍ତିଯୋଗ ମାର୍ଗରେ ତାଙ୍କର ସେବାରତ ହେବା, ତାହେଲେ କେବଳ ଏହି ଉପାୟରେ ଆମେ ବିନା ବାଧାରେ ପୂର୍ଣ୍ଣ ସୁଖ ବା ଆନନ୍ଦ ପାଇପାରିବା। କେବଳ ଭଗବାନଙ୍କର ସଙ୍ଗଲାଭ ଯୋଗୁଁ ଆମେମାନେ ଦୁଃଖପୂର୍ଣ୍ଣ ଭୌତିକ ସ୍ଥିତିରୁ ଉଦ୍ଧାର ପାଇପାରିବା। ଏପରିକି ଯେଉଁମାନେ ଏ ଭୌତିକ ଜଗତକୁ ଉପଭୋଗ କରିବା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ବ୍ୟାକୁଳ, ସେମାନେ ମଧ୍ୟ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ରୂପକ ଏ ମହାନ ଭଗବତ ବିଜ୍ଞାନର ଆଶ୍ରୟ ଗ୍ରହଣ କରିପାରନ୍ତି ଏବଂ ପରିଣାମରେ ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଫଳତା ହାସଲ କରିପାରିବେ। ତେଣୁ ନାରଦଙ୍କୁ ତାଙ୍କର ଗୁରୁଦେବ ଶ୍ରୀ ବ୍ରହ୍ମାଜୀ ଆଦେଶ କରୁଛନ୍ତି ବା ଅନୁରୋଧ କରୁଛନ୍ତି ଯେ ସେ ବିଜ୍ଞାନକୁ ଦୃଢ଼ତାର ସହିତ ସୁନ୍ଦର ଭାବରେ ଉପସ୍ଥାପନ କରନ୍ତୁ। ଜୀବିକା ଅର୍ଜନ ନିମିତ୍ତ ଭାଗବତ ବାଣୀ ପ୍ରଚାର କରିବା ପାଇଁ କେବେ ହେଲେ ନାରଦଙ୍କୁ ଉପଦେଶ ଦିଆଯାଉନାହିଁ, କିନ୍ତୁ ଜୀବ କଲ୍ୟାଣାର୍ଥେ ଏହାକୁ ପ୍ରସାର କରିବା ନିମିତ୍ତ ତାଙ୍କର ଗୁରୁଦେବ ତାଙ୍କୁ ଆଦେଶ କରୁଛନ୍ତି। ଯଥା ହରୌ ଭଗବତୀ ନୃଣାଂ ଭକ୍ତି ଭବିଷ୍ୟତି ସର୍ବାତ୍ମନି ଅଖିଳାଧାରେ ଇତି ସଂକଳ୍ପ ବର୍ଣ୍ଣୟ। ଯେଉଁ ଭଗବାନ ହରି ହେଉଛନ୍ତି ସମସ୍ତ ଜୀବନଙ୍କର ପରମାତ୍ମା ଏବଂ ସମସ୍ତ ଶକ୍ତିର ଅନ୍ତିମ ଉତ୍ସ, ସେହି ଭଗବାନଙ୍କ ପ୍ରତି ମନୁଷ୍ୟମାନଙ୍କର ଦିବ୍ୟ ପ୍ରେମମୟ ସେବାଭାବ ବା ଭକ୍ତି ବୃଦ୍ଧି ଯେପରି ହୁଏ, ସେହି ଲକ୍ଷ୍ୟରେ ଭଗବତ ବିଜ୍ଞାନକୁ ଦୃଢ଼ ନିଶ୍ଚୟତା ସହିତ ବର୍ଣ୍ଣନା କର। ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତମ୍ ଯାହାକୁ ସର୍ବବେଦ ବେଦାନ୍ତର ସାର ବୋଲି କୁହାଯାଇଛି, ସେ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତମ୍ ଶାସ୍ତ୍ରରେ ଭଗବାନଙ୍କର ଦିବ୍ୟ ଲୀଳାଚରିତ
ভক্ত মানকর দিব্য লীলা চরিত এবং মানব সমাজ পাই প্রকৃত পক্ষে জীবনের লক্ষ্য, মানব জীবনের লক্ষ্য, মানব কর্তব্য এবং চারি বর্ণাশ্রম ঘরের যে অনেক ব্রহ্মচর্যাশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থাশ্রম এবং সন্ন্যাসাশ্রম পাই কোণ আমার আবশ্যক সে সম্পর্কের শ্রীমদ ভাগবত পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা তো শ্রীমদ ভাগবত এ প্রকার এক শাস্ত্র যে শাস্ত্র সহ অন্য কোণী গ্রন্থক তুলনা করা যাই পারে না। বেদান্ত সার শ্রীমদ ভাগবত নিগম কল্প তরর বৃত্ত মুখাত মৃত দ্রব সংযুত পিবতম ভাগবতম রসমালয় মৃহু রসিকা ইত্যাদি ভাবুতা। যদি সমস্ত নিগম শাস্ত্রকে যদি গোটে কল্প বৃক্ষ সহ তুলনা করা যায়, সমস্ত শাস্ত্র সমস্ত বেদ বেদান্ত যদি গোটিয়ে বৃক্ষ সহ তুলনা করা যায় তাহলে সে বৃক্ষর সুমিষ্ট এবং সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ ভাগবত। এবং সে শ্রীমদ ভাগবতম যা কি কড়ি যুব লোক পাই এক মহান দিব্য গ্রন্থ, কারণ সে শ্রীমদ ভাগবতম যাকে সুমিষ্ট এবং সুপক্ষ ফল বলে বর্ণনা করা যাই, সে সুপক্ষ ফলক শুক পক্ষী অর্থাৎ শুকদেব গোস্বামী তাহা আস্বাদন করছেন। তেমন গোটিয়ে ফলটি ধরে ফলটি পাচিগাল পরে তার যদি শুয়াটি মুহ মারি দিয়ে তাহলে তার আর মিষ্টতা বৃদ্ধি পায়। সেইভাবে ভাবে শ্রীমদ ভাগবতম হচ্ছে মধুর ফল সদৃশ, এবং সে মধুর ফলক যেতবে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ সমক্ষে তাহা বর্ণনা করছেন তাহার মিষ্টতা আহুরি বৃদ্ধি পাচ্ছে, এবং সে মিষ্টতা এপ্রকার ভাবে বৃদ্ধি পাইছে যা কি আমার ভৌতিক জগতের সবুঠার মিষ্ট বা মধুর ফল হচ্ছে আম্ব বলে কুহায়। আম্বটা হচ্ছে সবুঠার সুমিষ্ট এবং পক্ষ ফল, যেটা খাইলে আমার ভারি মিঠা লাগে। কিন্তু এই ভৌতিক জগতের যে ফল আম্ব, সে আম্বরে টাকুয়া আছে এবং চোপা মধ্যে আছে। আমি সে ফল খাইসারা পরে তার শসটা খাইসারা পরে টাকুয়া এবং চোপাকে আমি উপাড়ি দিই। কিন্তু শ্রীমদ ভাগবতম এক প্রকার এক সুমিষ্ট ফল যা কোণী ফোপাড়ার আবশ্যকতা না, কেবল তাকে হি কেবল আমি আস্বাদন করা, কেবল তাহলে আমি আস্বাদন করা, তাহলে কোণী ভাবে ফোপাড়ার আবশ্যকতা তেমন এ প্রকার এক শাস্ত্র শ্রীমদ ভাগবতম। তেমন আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী কইছেন যে প্রকৃত পক্ষে যদি পৃথিবীর গ্রন্থাগার পৃথিবীর লাইব্রেরি যদি সব পুস্তক যদি শেষ হয়ে যায় তাহলে কিছু ক্ষতি হব না, যদি শ্রীমদ ভাগবত এই পুস্তক থাকে তো সে শ্রীমদ ভাগবতমের সবু শাস্ত্রর সারবস্তু নির্যাস এতে হি রয়েছে। তেমন সে শ্রীমদ ভাগবতম বিশেষ করে কলিযুগর লোক মানক এক আলোক বর্তিকা সদৃশ, সেই আমার ছটি প্রশ্নকে নিয়ে শ্রীমদ ভাগবতম অবতারণা করা যাই, এবং সে ছটি প্রশ্নকে সৌনকাদি মুনি মানে সুত গোস্বামী জিজ্ঞাসা করছেন। সে ছটি প্রশ্ন মধ্যে শেষ প্রশ্নটি সেমানকর থিলা যে ভগবান কৃষ্ণ যেতবে সোধামকে চালিগলে, যেতবে ভগবান কৃষ্ণ ধর্ম সংস্থাপন করে সোধামকে চালিগলে সে তাঙ্ক সঙ্গের ধর্মটাকে নেইকি গলে না রক্ষি দিয়ে গলে, এ প্রশ্ন পচারছেন সৌনকাদি মুনি মানে। সৌনকাদি সৌনক ঋষিঙ্ নেতৃত্বে মুনি ঋষি মানে একত্রিত হয়েছেন নৈমিষারণ্যে, সেমানে সমস্তে কলিযুগ লোক মানুষ ব্যগ্র এবং ব্যাকুিত কিনা কলিযুগ লোক মানে হচ্ছে পাপাচারী, এবং এ প্রকার ভাবে কলির পাপর প্রভাব, তেমন কলিযুগর এই পাপর প্রভাব কলিযুগ লোক মানে কিভাবে ভাবে মুক্ত হবে সে সাধু মুনি ঋষি মানে সমস্তে চিন্তিত ব্যাকুিত সে সমস্তে প্রশ্ন পচারুন যে প্রকৃত পক্ষে যে কলিযুগর মহা যে পাপর প্রভাবটা এত বৃদ্ধি পাচ্ছে বর্তমান, তেমন সে কিভাবে ভাবে মুক্ত হবে সেই প্রশ্নরে এই যে ছটি প্রশ্ন শেষ প্রশ্ন সে কুমেন যে ভগবানকে চালিগলে দ্বাপর যুগ পরে ধর্ম সংস্থাপন করে কুরুক্ষেত্র যুদ্ধভূমি অর্জুনকে দীপাবলি বর্ণনা কলে, তাপরে সে চালিযা পরে সে ধর্মটাকে নিয়ে হাতরে গলে না তা রক্ষি দিয়ে, যে প্রশ্ন যেতবে সে প্রশ্ন পচারুন সে তার উত্তরে সুতগোস্বাম করছেন। কৃষ্ণ সোধাম ভগবতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দৃশাম এসাম পুরাণ অর্প অধুন গীত। কৃষ্ণ সোধামকে চালিগলে মধ্যে সে তাঙ্ক সাথিরে এ ধর্মকে নিয়ে না, সে ধর্মকে রখিদেই যাই কৌ কৌথে রখিছেন না পুরাণ অর্থ, পুরাণ শাস্ত্র যেটা সূর্যের উপরে প্রতিভাত হয়েছে, যেটা সূর্য বা আলোকবর্তিকা সদৃশ আমমানঙ্ক পাই প্রতিভাত হচ্ছে, এবং সেইথিরে হি সে ধর্ম প্রকৃতি চিন্তন। শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভগবদ গীতা এবং অষ্টাদশ পুরাণ যাহাকু আমি বর্ণনা করিবা বা শ্রবণ করিবা বা কীর্তন করিবা, এহা দ্বারা হি আমি ভগবানঙ্কর যে মূল উদ্দেশ্যকে আমি জানিপারিবা বা আমার প্রকৃত ধর্ম বা প্রকৃত জীবনের লক্ষ্য সম্পর্কে আমি অবগত হয়ে পড়া। সেই আমি শ্রীমদ ভাগবত অধ্যয়ন করা পড়ব, তাহলে শ্রবণ করা পড়ব এবং তাহলে কীর্তন করা পড়ব, বিশেষ করে কলিযুগ লোক মানুষ সেই কথা শ্রীমদ ভাগবতরে কুহযাই প্রথম স্কন্ধে নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতী নষ্ট। নষ্ট প্রায়শু অভদ্রেশু, আমার এই হৃদয় ভিতরে বহু মহিলা আছে, অভদ্র বলে কুহযাচ্ছে মহিলা, তেমন এ অভদ্র বা মহিলাটা কম প্রকৃত পক্ষে এই মহিলাটা হচ্ছে আমার ভিতরে যে রয়েছে হিংসা ঈর্ষা দ্বেষ পরস্বীকারতা আশ্চর্যতা এগুলা হচ্ছে মহিলা, তেমন এ মহিলাটা আমি এই শরীরটাকে সফা কলে এই শরীর বাহ্য আবরণটা সফা কলে সে মহিলাটা নষ্ট হবে, আমি শরীরটাকে সফা করা দ্বারা সাবুন দ্বারা বা অন্য কোনো বস্তু দ্বারা আমি তাকে সফা করে দেবো, কিন্তু ভিতর হৃদয় ভিতরে যে মহিলা রয়েছে সে মহিলাকে সফা করা নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যম প্রত্যেক দিন, কেবল গোটিয়ে দিন নয় সপ্তাহে গোটিয়ে দিন আমি শুনে আর অন্য দিন আমি শুণবা না বা তাহলে গণনা করবা না, তা নু নিত্যম প্রত্যেক দিন, যেমন আমি প্রত্যেক দিন খাদ্য খাওছে বিশ্রাম নেছে আমার নিত্য কর্তব্য ইত্যাদি করছে সেই প্রকার ভাবে আমার শ্রীমদ ভাগবত সর্বদা হি অধ্যয়ন করা পড়ে। ভাগবতী উত্তম শ্লোকে যে শাস্ত্ররে যে গ্রন্থরে ভগবান কৃষ্ণঙ্কর গুণবর্ণনা করা যাইছে, যে শাস্ত্রে ভগবান কৃষ্ণঙ্কর গুণ বর্ণনা করা যাইছে তাহলে আমি শ্রবণ করা নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। এবং আমার যে সুপ্ত কৃষ্ণ চেতনাটা সুপ্ত প্রায় হয়েছে হৃদয় ভিতরে, সে সুপ্ত কৃষ্ণ চেতনাটা আমার জাগ্রত, যেমনি আমার হৃদয় কুহতি গোটে লোক পিলাটি শুইছি তাকে উঠাও, কিন্তু উঠে তাকে ডাকিবা পড়বে বা তা পাখে কিছু শব্দ করা পড়বে, তেমন সে শব্দ কলে হি সে তার উঠব। সেইভাবে ভাবে যদিও আমি মানব শরীর পাইছি, কিন্তু মানব শরীর পাইকি মধ্যে আমার কার্যটা মানব কার্য নুহ, এপরিকি পশু পক্ষীঙ্কর মধ্যে আমি ন্যূন হয়ে যাইছি, তেমন প্রকৃতপক্ষে আমি মানব স্তর আসবা আমি এই শ্রীমদ ভাগবত শাস্ত্র শ্রবণ করা পড়ে, এবং সে শ্রীমদ ভাগবত শাস্ত্রকে যেত আমি শ্রবণ করা আম ভিতরে যে সুপ্ত রয়েছে কৃষ্ণ চেতনা সেটা জাগ্রত হবে, সেই কথা মধ্যে শ্রীমদ ভাগবত কুহযাই শ্রোণতাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন যদস্ত হি অভদ্রাণী বিধুনতি সুসতাং, শ্রোণতাং স্বকথা কাহ কথা ভগবানঙ্কর কথা কৃষ্ণ ভগবান কথা যেত আমি শ্রবণ করা তা এবং কীর্তন করা হৃদস্থ হি অভদ্রাণী আমার হৃদয় যেটা আমি কহিলি প্রথম নষ্ট প্রায় সভদ্র সেইভাবে ভাবে এটি কুহযাচ্ছে হৃদস্থ হি অভদ্রাণী আমার হৃদয় ভিতরে যে অভদ্র বা মহিলা আছে সতান ভক্ত মানঙ্ক ঠারু যেতবে আমি এই কথা শ্রবণ করা সেতবে আমার হৃদয় ভিতরে যে মহিলাটা সফা হব এবং তৎসঙ্গে সঙ্গে ভগবান প্রতি ভক্তিটা জাগ্রত হব, কারণ সেই আমি শ্রীমদ ভাগবত শ্রবণের আবশ্যকতা রয়েছে, তেমন প্রথম এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ভক্তির যে নটা অঙ্গ কথা প্রভাত মহারাজ হিরণ্যকশিপুঙ্কু কহিলে সেতুর প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ, আমি এই শ্রীমদ ভাগবতর কথা আমি শ্রবণ করা পড়ব এক শুদ্ধ ভক্ত ঠার, তেমন শ্রবণর ভূমিকাটা অতি গুরুত্বপূর্ণ। আমি পরীক্ষিত মহারাজঙ্কর কথা দেখিবা, পরীক্ষিত মহারাজ যেতবে তাঁকর ব্রহ্মশাপগ্রস্ত হলে সেতবে সাত দিন তাঁকর আয়ুষ অছি সেতবে তাঁকু বহু প্রকার ব্যক্তি বহু প্রকার উপদেশ প্রদান করছেন, এবং সে পচারিচ্ছেন যে মু বর্তমান অন্তিম মর জীবন মর জীবন অন্তিম স্তরের মু বর্তমান মৃত্যু মুখকে যাচ্ছি মর অন্তিম সময় উপনীত হয়েছি সে সময় বর্তমান কম করি মতো আপনার উপদেশ দিকে, কারণ বহু প্রকার বহু ব্যক্তি বহু কথা কিন্তু কি কিন্তু তপস্যা করতো কি কিন্তু ধ্যান করতো কি কিন্তু পরোপকার করতো কি কিন্তু দুঃখী রূপী লোক অন্ন ইত্যাদি ধ্যান করতো, এই প্রকার ভাবে বহু লোক বহু প্রকার কথা সে শুনবা পাই কিন্তু কৌণসি তাঁর মন মানি না কী মন মানে না কারণ সে পরিচিত হচ্ছেন ভগবান অনন্য ভক্ত যিনি মাতৃগর্ভরে অবস্থায় ভগবান দর্শন করলে কারণ ভগবান তাকে সুরক্ষা প্রদান করলে যেত অস্বস্থ মা ব্রহ্মাস্ত্র প্রেরণ করলে সে ব্রহ্মাস্ত্র কবল পরিচিত মারা সুরক্ষিত হয়েছিল ভগবান কৃষ্ণ তাকে সুরক্ষা দিয়ে তেমন সে কৃষ্ণকর জন্ম পূর্বর সে কৃষ্ণ দর্শন করছেন কিভাবে ভাবে সুরক্ষিত হয়েছেন এবং মৃত্যু সময় বর্তমান সে চাহুচ্ছেন সেই ভগবান কথা মতো টিকি কহত সে মন ভিতরে তাঁর যে ব্যাকুলতা বা মন ভিতরে যে তাঁর বাসনাটা পূর্ণ করা সে খুঁজুচ্ছেন কেই জন মতো এই প্রকার কথা কুমি সে কথাটা সে প্রকাশ করে না কিন্তু এই প্রকার ভাবে লোক মানুষ তাঁর পার্শ্বদ মানুষ মুনি ঋষি মানুষ বিদ্বান মানুষ বিভিন্ন প্রকার কথা শুনে তাঁর মন সন্তুষ্ট হয়ে এই সময়ের হি সুখদেব গোস্বামী আসি পৌঁছান এবং সে সুখদেব গোস্বামী যিনি ব্যাসদেবঙ্কর পুত্র এবং যাহা মহাজন বলে কুহযাই বার জন মহাজন মধ্যে অন্যতম মহাজন যিনি সুখদেব গোস্বামী সেই সুখদেব গোস্বামী তা যে আপনার কিছু করবার আবশ্যকতা না আপনার কেবল হি শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করবে আছে আপনার করা দরকার নাই আপনার তো সাত দিন অনেক পর্যাপ্ত আপনার সাত দিন পর্যাপ্ত আয়ুষ অনেক গোটিয়ে মুহূর্ত গোটিয়ে মুহূর্ত যার আয়ুষ অনেক সে মুহূর্ত যদি সে কেবল ভগবানের কথা শ্রবণ করে তার জীবনের লক্ষ্য মধ্যে সে হাসল করে পারে কারণ আপনার সাত দিন অনেক আপনার পর্যাপ্ত আয়ুষ অনেক আপনার কেবল ভগবানের কথা শ্রবণ তেমন শ্রীমদ ভাগবতম কু শ্রবণ করছেন পরিচিত মহারাজ সুখদেব গোস্বামী ঠার সাত দিন সাত রাতে সে সময় সে নিদ্রা যাই না তাঁর ক্ষুধা তৃষাকে সে সবুলে সে সেটি জয় করছেন কোণী প্রকার ভাবে তাঁর ক্লান্তি না কেবল ভগবানের কথা সে শুণুচ্ছেন এবং শুণবা পরে সে কুমার যে প্রকৃত পক্ষে বর্তমান মৃত্যু আসু মু মৃত্যুকে ভয় করু না কারণ আমার মৃত্যুটা হচ্ছে সবুঠার বড় ভয় কিন্তু যেতবে জনে ভগবান প্রতি ভক্তি ভাব বৃদ্ধি হুয়ে এবং ভগবান পাদপদ্মে যদি জনে ভক্তি বা শরণাগতি অর্জন করে বা শরণাগতি আচরণ করে তাহার ভক্তিভাবটা ভগবান প্রতি এত দৃঢ় হয়ে যায় সে মৃত্যুকে ভয় করে সে জানে যে মৃত্যুটা যেতবে যে মুহূর্তে আসব কিন্তু যে ভগবান প্রতি যার ভক্তি না বা ভগবান প্রতি যার আস্থা না সে প্রত্যেক মুহূর্তে মৃত্যুবরণ করে কিন্তু ভক্ত যদিও সে মৃত্যুবরণ করে কিন্তু সাধারণ ব্যক্তি ভাবে সে মৃত্যুবরণ করে না সে মৃত্যুকে স্বাগত করে সে মৃত্যুকে স্বাগত করে পরিচিত মহারাজ কুমার যে মো মৃত্যু আসু তক্ষক সর্প দংশন করু কিন্তু মু আজ বর্তমান যেভাবে ভাবে ভগবান কথা শ্রবণ করি মো মন ভিতরে এত হৃদয় আনন্দ উদ্বেড়িত হয়েছি মৃত্যু আসু মু সে মৃত্যু খাতির করে তেমন ইয়ে হচ্ছে এক ভক্ত লক্ষণ তাই এখানে কুহযাই যে প্রকৃত পক্ষে সে ভাগবতম শ্রীমদ ভাগবতরে ভগবান কৃষ্ণকর লীলা চরিত যা বর্ণনা করা যাই সে লীলা চরিতকে যেতবে আমি শ্রবণ করা এবং আমি কীর্তন করা ভগবানকর যেভাবে ভাবে দিব্য লীলা বর্ণনা করা যাই ভগবান যে প্রকার তাঁর লীলা গুড়ি দিব্য এবং অপ্রাকৃত সেই প্রকার ভাবে আমি শ্রবণ করা ফলরে আমার ক্রিয়া মধ্যে স্বাভাবিক ভাবে সেই প্রকার দিব্য এবং অপ্রাকৃত কারণ আমি প্রাকৃত স্তরের হি রহবা না সেই শ্রীমদ ভাগবতম শ্রবণর এই কথা কুহযাই তো শ্রীমদ ভাগবতম কু আমি শুদ্ধ ভক্ত এবং যে প্রকৃত পক্ষে পরম্পরা ক্রমে আসুন তাঁর আমি শ্রবণ করা উচিত ভাগবতর বক্তা বর্তমান প্রচুর আমি টিভি শুণুছে এবং বহু স্থানের দেখুছে ভাগবত সপ্তাহ মধ্যে করা যাচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে ভাগবত আমি মানে এ প্রকার এক ব্যক্তিঠার শুণবা যিনি প্রকৃত পক্ষে গুরু পরম্পরা ক্রমে আসুথিলে এবং যিনি তাঁর জীবনের ভক্তি যোগক আচরণ করুছে সেইভাবে ব্যক্তিঠার আমি ভাগবতর কথাটা শ্রবণ করা উচিত তা নহলে কোণ হব না যেমি কুহযায় গোটে ক্ষীর ক্ষীরটা হচ্ছে মধুর বস্তু কিন্তু ক্ষীরের যদি গোটিয়ে সাপটিয়ে মুহ মারি দিয়ে সর্পটিয়ে মুহ মারি দিয়ে তাহলে সে ক্ষীরর মধুরতা আর রহে না সেটা বিষয়ে পরিণত হয়ে সেইভাবে ভাবে যে জীবনের আচরণ করু না ভক্তি যোগ আচরণ করু না কিংবা গুরু পরম্পরা ক্রমে গুরু গ্রহণ নকরি ভাগবত বক্তা হয়েছেন বা প্রফেসনাল স্পিকর যা ভাগবত ব্যবসায়ী বলে কুহযাই তেমন সেমানে বহুত সুন্দর ভাবে ভাগবত বক্তৃতা প্রদান করবে বহুত অলঙ্কার দিয়ে কথা কহবে কিন্তু তাঁকর কথার প্রভাব আম মানক ভিতরে কোণী প্রকার ভাবে পড়ব না কিন্তু জনে কিছু কথা নকলে মধ্যে কেবল তার জীবনের যদি সে ভক্তি যোগটা আচরণ করুচি তাহলে মধ্যে তার আচরণ প্রভাবের লোক মানে প্রভাবিত হয়ে তাঁর জীবনের মধ্যে পরিবর্তন হবে কিন্তু এইভাবে ভাবে ঘণ্টা ঘণ্টা ধরিকি ବହୁ ସମୟ ଧରିକି ଆମେ ଭାଗବତର କଥା କହିବା, କିନ୍ତୁ ତାକୁ ଯଦି ଆମ ଜୀବନରେ ନିଜ ଜୀବନରେ ଆଚରଣ ନ କରିବା ଏବଂ ଗୁରୁ ପରମ୍ପରା କ୍ରମରେ ଶୁଦ୍ଧ ପରମ୍ପରାରୁ ଯଦି ଆମେ ଗୁରୁ ଗ୍ରହଣ ନ କରିବା, ତାହେଲେ ଏଇ ପ୍ରକାର କଥା କହିକି କିଛି ଦିନ ରାତି କଥା କହିଲେ ମୋତେ କୌଣସି କଥା ଶ୍ରବଣର କିଛି ମୂଲ୍ୟ ନାହିଁ। ତ ସେଥିପାଇଁ ଭାଗବତ ଶ୍ରବଣର ଯେଉଁ ଅଧିକାରୀଙ୍କ କଥା ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତମ୍ ଚୈତନ୍ୟ ଚରିତାମୃତରେ ମଧ୍ୟ ବର୍ଣ୍ଣନା ରହିଛି ଯେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଜଣେ ପାର୍ଶ୍ୱଦ ଦେବାନନ୍ଦ ପଣ୍ଡିତଙ୍କର କଥା କୁହାଯାଏ, ସିଏ ବି ଜଣେ ଭାଗବତ ବକ୍ତା ଥିଲେ। ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ସେ ଭାଗବତ କଥା କହନ୍ତି ଏବଂ ବହୁତ ଲୋକ ତାଙ୍କଠାରୁ ଶୁଣିବା ପାଇଁ ଆସନ୍ତି। ଥରେ ସେହି ପ୍ରକାର ଭାବରେ ସେ କଥା କହୁଛନ୍ତି ଏବଂ ସେ ସଭାରେ ଭାଗବତ ସଭାରେ ଆସିକି ପହଞ୍ଚନ୍ତି ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତ, ଯିଏକି ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ପଞ୍ଚତତ୍ତ୍ୱ ମଧ୍ୟରୁ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତ ହେଉଛନ୍ତି ଅନ୍ୟତମ। ଆମେ ଯେତେବେଳେ ମହାମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ କରୁଛେ, ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରୁଛେ, ସେତେବେଳେ ଆମେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରୀ ଅଦ୍ୱୈତ ଗଦାଧର ଶ୍ରୀବାସ ଆଦି ଗୌର ଭକ୍ତ ଗୁରୁ ଶ୍ରୀବାସଙ୍କର ନାମ ମଧ୍ୟ ନେଉଛେ, ଯେଉଁ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତ ହେଉଛନ୍ତି ନାରଦଙ୍କର ଅଂଶ ଏବଂ ସେ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତଙ୍କ ଗୃହରେ ମହାପ୍ରଭୁ ସର୍ବଦା ହିଁ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରୁଥିଲେ। ରାତ୍ରିରେ ସମସ୍ତେ ଶୋଇଯିବା ପରେ ସେ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତଙ୍କ ଗୃହରେ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରୁଥିଲେ। ଅତି ଅନନ୍ୟ ଭକ୍ତ ହେଉଛନ୍ତି ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତ। ତେଣୁ ଥରେ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତ ଯାଇକି ଦେବାନନ୍ଦ ପଣ୍ଡିତ ଯଦି ଭାଗବତ କଥା କହୁଛନ୍ତି ସେ ସ୍ଥାନରେ ପହଞ୍ଚିଗଲେ ଏବଂ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତ ଯେତେବେଳେ ଶୁଣୁଛନ୍ତି ଦେବାନନ୍ଦ ପଣ୍ଡିତଠାରୁ ଭାଗବତ କଥା ଶ୍ରବଣ କରୁଛନ୍ତି, ସେତେବେଳେ ତାଙ୍କର ଶରୀରରେ ଅଷ୍ଟ ସାତ୍ତ୍ୱିକ ବିକାର ଦେଖାଗଲା। ଚକ୍ଷୁରୁ ଅଶ୍ରୁ ପ୍ରଳାବିତ ହେଲା ଏବଂ ଶରୀରରେ ରୋମାଞ୍ଚ ଜାତ ହେଲା। ଏଇଭଳି ଭାବରେ କଣ୍ଠ ଗଦଗଦ ହେଇଉଠିଲା। ଏଇସବୁ ହେବା ଫଳରେ ତାଙ୍କର ପାଖରେ ଯେଉଁମାନେ ବସିଥିଲେ, ଦେବାନନ୍ଦ ପଣ୍ଡିତ ପାଖରେ ଯେଉଁ ଲୋକମାନେ ବସିଥିଲେ, ସେମାନେ ସବୁ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତଙ୍କର କ୍ରିୟାକୁ ସବୁ ଛଳନା ବୋଲି ଭାବିଲେ ଏବଂ ସେ ଭାବିଲେ ଏଇଟା ଗୋଟେ ଭଣ୍ଡ କେଉଁଠୁ ଆସିକି ଏଠି ଦେଖାଉଛି, ଭାବ ଦେଖାଉଛି। ତେଣୁ ତାକୁ କ'ଣ କଲେ ନା ତାକୁ ଟେକି ନେଇକି ଫୋପାଡ଼ିଲା ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତ, କହିଲେ ଏଇଟା ଗୋଟେ ଭଣ୍ଡ ଆସିଛି କେଉଁଠୁ ଗୋଟେ, ସେ ଆସିକି ଏଠି ପ୍ରକାର ଗୋଟେ ଲୋକ ଦେଖାଣ ଦେଖାଉଛି ଭାବ। ତେଣୁ ଏଇଭଳି ଭାବରେ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତଙ୍କୁ ଅବମାନନା କରାଗଲା ଯେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ତାଙ୍କ ଶରୀରର ଯେଉଁ ଭାବ ବିକାରକୁ ଏମାନେ ବୁଝିପାରିଲେ ନା। ଏବଂ ସେଠି ଦେବାନନ୍ଦ ପଣ୍ଡିତ ମଧ୍ୟ ଥିଲେ ଯେ ଭାଗବତର ବକ୍ତା, ସିଏ ମଧ୍ୟ କୌଣସି ତା'ର ପ୍ରତିବାଦ କଲେ ନା, ସେ ତା'ର କୌଣସି ପ୍ରତିବାଦ କଲେ ନା, ସେ ବିରୋଧ ମଧ୍ୟ କଲେ ନା। ଏଇଭଳି ଭାବରେ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତଙ୍କର କଥାଟା ଗଲା ମହାପ୍ରଭୁଙ୍କ। ତେଣୁ ମହାପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଶ୍ରବଣ କଲେ, ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଶୁଣିଲେ ଯେ ଦେବାନନ୍ଦ ପଣ୍ଡିତ ଏଇଭଳି ଭାବରେ ଅବମାନନା କରିଛି ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତଙ୍କୁ, ସେ କହିଲେ ଯେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଭାଗବତର ମୂର୍ତ୍ତିମନ୍ତ ପ୍ରତୀକ, ଭାଗବତର କଥା ତୁମେ କହୁଛ କିନ୍ତୁ ଜଣେ ଭାଗବତର ମୂର୍ତ୍ତିମନ୍ତ ପ୍ରତୀକ ଶ୍ରୀବାସ ପଣ୍ଡିତଙ୍କୁ ତୁମେ ଅବମାନନା କରାଯାଉ ସେଠାରେ, ତୁମେ ସେଥିରେ କିଛି କୌଣସି ପାଟି ଫିଟାଉନ, ତୁମେ କି ପ୍ରକାର ଭାଗବତ ବକ୍ତା, ତୁମର ଶାସ୍ତ୍ରକୁ ମୁଁ ଚିରିଦେବି। ଏ ପ୍ରକାର ଭାବରେ କ୍ରୋଧ ହୋଇକି କହିଲେ ଭାଗବତ ଯେ ନା ମାନେ ସେ ଜବନ ସମ, ତାର ଶାସ୍ତ୍ର ଅଛେ ଜନ୍ମେ ଜନ୍ମେ ଜନ୍ମ, ଯାଅ ଭାଗବତ ପଢ଼ ବୈଷ୍ଣବର ସ୍ଥାନେ ଏକାନ୍ତ ଆଶ୍ରୟ କର ଚୈତନ୍ୟ ଚରଣ। ତେଣୁ ଭାଗବତର ମୂର୍ତ୍ତିମନ୍ତ ପ୍ରତୀକ ଜଣେ ଆସିଛନ୍ତି ବ୍ୟକ୍ତି, ଯିଏ ସାଧୁ ଭକ୍ତ ଭାଗବତର ଭକ୍ତି ଯୋଗୁଁ ଯିଏ ଜୀବନରେ ଆଚରଣ କରୁଛନ୍ତି, ସେ ପ୍ରକାର ଏକ ବ୍ୟକ୍ତିରେ ସେଠି ଅପମାନିତ କରାଯାଉଛି, ତାଙ୍କୁ ନିନ୍ଦିତ କରାଯାଉଛି, ତୁମେ ଜଣେ କୌଣସି ପ୍ରକାର ପ୍ରତିବାଦ କରୁନ, ତାହେଲେ ତୁମେ କି ପ୍ରକାର ଭାଗବତ ବକ୍ତା, ତୁମର ଭାଗବତ ପ୍ରତିଭା ଛଡ଼େଇ। ଏହି ପ୍ରକାର ଭାବରେ ମହାପ୍ରଭୁ ତେଣୁ ଏହି ପ୍ରକାର ଭାବରେ କୁହାଯାଇଛି। ଆହୁରି ଏକ ବର୍ଣ୍ଣନା ମଧ୍ୟ ଦିଆଯାଇଛି, ଆମର ସୁତ ଗୋସ୍ୱାମୀଙ୍କର ପିତା ରୋମହର୍ଷଣଙ୍କ କଥା ମଧ୍ୟ ବର୍ଣ୍ଣନା ରହିଛି। ରୋମହର୍ଷଣ ଋଷିମୁନିମାନଙ୍କୁ ଭାଗବତର କଥା କହୁଥିଲେ ଏବଂ ସେ ସମୟରେ ବଳରାମ, ସ୍ୱୟଂ ବଳରାମ ସେଠାରେ ଉପସ୍ଥିତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ବଳରାମ ଉପସ୍ଥିତ ହେଲେ ମଧ୍ୟ ରୋମହର୍ଷଣଙ୍କର କୌଣସି ପ୍ରତିକ୍ରିୟା ନାହିଁ, ସେ ସେହିଭଳି ଭାବରେ ବସିକି ଭାଗବତ କଥା କହୁଛନ୍ତି। ବଳରାମକୁ ଦେଖି କୌଣସି ସମ୍ମାନ ତାଙ୍କୁ ପ୍ରଦାନ କରିନାହାନ୍ତି କିମ୍ବା ଦଣ୍ଡାୟମାନ ହେଇନାହାନ୍ତି। ତେଣୁ ତାଙ୍କୁ ଯେତେବେଳେ ଅବମାନନା କରାଗଲା, ବଳରାମ ଅତ୍ୟନ୍ତ କ୍ରୋଧ ହେଇକି ତାଙ୍କୁ ଗୋଟିଏ ଋଣ ଦ୍ୱାରା ସେ ରୋମହର୍ଷଣଙ୍କୁ ମାରିଲେ, ଯାହାଫଳରେ ଋଷିମୁନିମାନେ ସମସ୍ତେ ଭାରି ଶୋକାକୁଳିତ ହେଲେ ଯେ ଏଇଭଳି ଭାବରେ ଆମକୁ ସେ ଭାଗବତ କଥା କହୁଥିଲେ, ଆପଣ ତାଙ୍କୁ ମାରିଲେ। ବଳରାମ କହିଲେ ଯେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଯେଉଁ ଭଗବାନଙ୍କର କଥା କହୁଛନ୍ତି ତା ଶିକ୍ଷା ପାଇଁ ସେ କହୁଛନ୍ତି, ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଯେଉଁ ଭଗବାନଙ୍କର ଲୀଳା ଚରିତ ଗାନ କରାଯାଉଛି ସେ ସ୍ଥାନରେ ଆମେ ସେଠାରେ ଯାଉଛୁ, ସେ ସ୍ଥାନରେ ଅର୍ଥାତ୍ ଭଗବାନ ନିଜେ ଯାଉଛନ୍ତି। ବଳରାମ ଏବଂ କୃଷ୍ଣ ଭିତରେ କୌଣସି ପାର୍ଥକ୍ୟ ନାହିଁ, ବଳରାମ କିଏ ନା ଭଗବାନ, ତେଣୁ ସେ ଭଗବାନ ସେଠାରେ ଯାଉଛନ୍ତି, ତୁମେ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିକି ମଧ୍ୟ ତୁମେ ତାଙ୍କୁ କୌଣସି ପ୍ରକାର ସମ୍ମାନ ନାହିଁ ବା ପ୍ରଣାମ ନାହିଁ ବା ତାଙ୍କୁ କୌଣସି ପ୍ରକାର ତାଙ୍କ ସମ୍ମାନିତ କରାଯାଉ ନାହିଁ, ତେଣୁ ସିଏ କିଭଳି ଭାବରେ ତୁମେ କି ଶାସ୍ତ୍ର ଅଧ୍ୟୟନ କରୁଛ, କି ଶାସ୍ତ୍ରର କଥା କହୁଛ, ତେଣୁ ତାଙ୍କୁ ତାଙ୍କ ପ୍ରତି ଏ ଦଣ୍ଡଟା ହେଉଛି ଠିକ୍। ତେଣୁ ଯଦି ତୁମେ ଚାହୁଁଛ ତାଙ୍କୁ ବଞ୍ଚାଇ ଦେବା ପାଇଁ ମୁଁ ବଞ୍ଚାଇ ଦେବି, ଏ କଥା ମଧ୍ୟ ବଳରାମ କହିଲେ, ଋଷିମୁନିମାନେ କହିଲେ ନାଇଁ ନାଇଁ ଆପଣଙ୍କ ତ କିଛିଟା ହେଉଛି ଅବମାନନା ହେବ, ତେଣୁ ଆପଣ ଏ ପ୍ରକାର ଏକ କ୍ରିୟା କରନ୍ତୁ ଯଦ୍ୱାରା ଆମେ ଭାଗବତ ଶ୍ରବଣ କରିପାରିବୁ। ତାପରେ ବଳରାମ ତାଙ୍କର ପୁତ୍ର ରୋମହର୍ଷଣଙ୍କ ପୁତ୍ର ସୁତ ଗୋସ୍ୱାମୀଙ୍କୁ ଭାଗବତ କଥା କହିବା ପାଇଁ ଦାୟିତ୍ୱ ଦେଇଥିଲେ, ଯେଉଁ ସୁତ ଗୋସ୍ୱାମୀ ବର୍ତ୍ତମାନ କହୁଛନ୍ତି ଶୌନକାଦି ମୁନିମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ଭାଗବତର ଅବତରଣ କରାଯାଉଛି, ଯାହା ହିଁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଶ୍ରବଣ କରୁଛେ। ସେ ବ୍ରହ୍ମହର୍ଷଣଙ୍କର ପୁତ୍ର ସୁତ ଗୋସ୍ୱାମୀ ଭାଗବତ କଥା କହିଲେ, ତ ସେ ଭାଗବତର କଥା ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଜଣେ ଶୁଦ୍ଧ ଭକ୍ତ ଏବଂ ସାଧୁଙ୍କ ମୁଖରୁ ତାହାକୁ ଆମକୁ ଶ୍ରବଣ କରିବା ପାଇଁ, ଯିଏକି ପ୍ରକୃତ ପକ୍ଷେ ନିଜ ଜୀବନରେ ହିଁ ଭକ୍ତି ଯୋଗକୁ ଆଚରଣ କରୁଛନ୍ତି। ତେଣୁ ସେ କଥା କୁହାଯାଇଛି ଯେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଆମର କୃଷ୍ଣଙ୍କ ଲୀଳାରେ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିବା ଯେ ଆମେ ଶୁଣିଛୁ ଦଶମ ସ୍କନ୍ଦ ଭାଗବତରେ ସେ ପ୍ରସଙ୍ଗରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ଯେତେବେଳେ କୃଷ୍ଣ ଏବଂ ବଳରାମ ଏବଂ ଗୋପାଳ ବାଳକମାନେ ମଧ୍ୟ ଯାଇଥିବେ ବୃନ୍ଦାବନ ଅରଣ୍ୟକୁ ଯାଇକି ଗୋଚାରଣ କ୍ରିୟା କରୁଥିବେ, ଲୀଳା କରୁଥିବେ, ସେତେବେଳେ ସେତେବେଳେ କୃଷ୍ଣ ବଳରାମଙ୍କୁ ଭୋକ ହେବ ଏବଂ ଭୋକ ହେଲା ସମୟରେ ସେ ସମୟରେ ତାଙ୍କର ସାଥିମାନଙ୍କୁ ସେ ପଠେଇବେ, ଯାଅ ଏ ପାଖରେ ଅଛନ୍ତି ସବୁ ବ୍ରାହ୍ମଣମାନେ ଅଛନ୍ତି ଯିଏକି ଆମ ଅନୁଭୂତ ସେମାନେ ଯଜ୍ଞ କର୍ମ କରୁଛନ୍ତି ଏବଂ ସେ ଯଜ୍ଞ ଇତ୍ୟାଦି କରୁଛନ୍ତି, ସେ ଯଜ୍ଞରେ ଆମ ନିମିତ୍ତ ସେମାନେ ଆହୁତି ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି, ତୁମେ ତାଙ୍କୁ ଯାଇକି କୁହ ଯେ ସେଇ କୃଷ୍ଣ ବଳରାମ ଯାହାଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ତୁମେ ଯଜ୍ଞ କରୁଛ ସେ ବର୍ତ୍ତମାନ କ୍ଷୁଧାତୁର, ବର୍ତ୍ତମାନ ସେ କ୍ଷୁଧାରେ ଆତୁର ହୋଇଛନ୍ତି, ତୁମେ ତାଙ୍କ ପାଇଁ କିଛି ଖାଦ୍ୟ ଦିଅ ଏବଂ ଦେଖିବ ସେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତୁମେ ଖାଦ୍ୟ ପ୍ରଦାନ କରିବ ଯାହା ତାଙ୍କ ପାଖରୁ ଆଣ। କୃଷ୍ଣ ବଳରାମ ପଠେଇଛନ୍ତି ଗୋପାଳ ବାଳକ ଏବଂ ଗୋପାଳ ବାଳକମାନେ ସେମାନେ ଯାଇକି ସେ ଗୋପାଳ ବାଳକମାନେ ଯାଇ କହୁଛନ୍ତି ସେ ଯେଉଁ ଦ୍ୱିଜ ବ୍ରାହ୍ମଣମାନେ ସେଠି ଯଜ୍ଞ କରୁଛନ୍ତି, ସେ ଯଜ୍ଞରେ ଯେତେବେଳେ ଆହୁତି ପ୍ରଦାନ କରାଯାଉଛି ଏମାନେ ବହୁତ ବ୍ରାହ୍ମଣମାନେ ଉପସ୍ଥିତ ହୋଇକି ସେଠି ଯଜ୍ଞ କର୍ମ କରୁଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଯାଇକି ଏମାନେ ମାଗିଲେ ଯେ କୃଷ୍ଣ ବଳରାମ ବର୍ତ୍ତମାନ କ୍ଷୁଧାରେ ଆତୁର ହୋଇଛନ୍ତି, ତାଙ୍କ ପାଇଁ କିଛି ଖାଦ୍ୟ ଆପଣ ଦିଅନ୍ତୁ, ସେ ଭୋକ ତାଙ୍କୁ ହେଉଛି ଆପଣମାନେ ଦିଅନ୍ତୁ କିଛି ଖାଦ୍ୟ ଦିଅନ୍ତୁ। ସିଏ ଏତେ ଯଜ୍ଞରେ ବ୍ୟସ୍ତ ଥିଲେ ସେ କହିଲେ ଆମକୁ ସମୟ ନାହିଁ, କହିଲେ ଆମର ଯଜ୍ଞରେ ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ ଭୁଲ ହେଇଯିବ, ଯାହାଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ତୁମେ ଯଜ୍ଞ କରୁଛ ସେ ନିଜେ ଯଜ୍ଞପତି ଯିଏ ତୁମକୁ ଖାଦ୍ୟ ମାଗୁଛନ୍ତି ସିଏ କହିଲେ ଯେ ଆମକୁ ସମୟ ନାହିଁ ଖାଦ୍ୟ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ, ଖାଦ୍ୟ ଦେବା ପାଇଁ ଆମର ସମୟ ନାହିଁ, ଆମର ଯଜ୍ଞର ଯେଉଁ ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ କରୁଛୁ ସେ ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣରେ ଆମର ତ୍ରୁଟି ହେଇଯିବ, ତେଣୁ ଆମର ସମୟ ନାହିଁ ଆମେ ତୁମକୁ ଦେଇପାରିବୁ। ଏଇ କଥା କହିଲେ ସେ ଉପାଳ ବାଳକମାନଙ୍କୁ ଏବଂ ଉପାଳ ବାଳକମାନଙ୍କୁ ସେମାନେ କରି ପଳେଇ ଆସିଲେ କୃଷ୍ଣଙ୍କ ନିକଟକୁ, ବଳରାମ ନିକଟକୁ, କହିଲେ ଯେ ଏଇଭଳି ଭାବରେ ସେ ଆପଣଙ୍କୁ ମନା କରିଦେଲେ ଯେ ଆଉ ଖାଦ୍ୟ ଦେଇପାରିବେନି, ସେ ବହୁତ ବ୍ୟସ୍ତ ରହିଛନ୍ତି ଯଜ୍ଞ, ତେଣୁ ଆପଣଙ୍କୁ ସେ ଦେଇପାରିବେ। ତାପରେ ଯେଉଁ କୃଷ୍ଣ ବଳରାମ ତାଙ୍କୁ କହିବେ ଯେ ତୁମେ ଯାଅ, ତାଙ୍କର ପତ୍ନୀମାନେ ଅଛନ୍ତି ଘରେ, ସେମାନେ ଭକ୍ତିମତୀ ମହିଳା, ସେମାନଙ୍କୁ ଯାଇକି କୁହ ଯେ ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ପାଇଁ କିଛି ଖାଦ୍ୟ ପ୍ରଦାନ କରିବେ, ଯଦିଓ ସେମାନେ ଶାସ୍ତ୍ରଜ୍ଞାନ ଇତ୍ୟାଦି ଜାଣିନାହାନ୍ତି, ଶାସ୍ତ୍ରଜ୍ଞାନ ତାଙ୍କର ନାହିଁ, କିନ୍ତୁ ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୋ କଥା ଶୁଣିଲେ ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମକୁ ଖାଇବା ପାଇଁ ଖାଦ୍ୟ ପ୍ରଦାନ କରିବେ। ତେଣୁ ଏମାନେ ପୁଣି ଗୋପାଳ ବାଳକମାନେ ଯାଇକି ତାଙ୍କ ପତ୍ନୀଙ୍କ ନିକଟକୁ ଗଲେ ଏବଂ ପତ୍ନୀଙ୍କ ନିକଟରେ ଯାଇ କହିଲେ ଯେ କୃଷ୍ଣ ବଳରାମ କ୍ଷୁଧାତୁର ବର୍ତ୍ତମାନ ଆପଣ କିଛି ତାଙ୍କ ପାଇଁ କିଛି ଖାଦ୍ୟ ପ୍ରେରଣ କରନ୍ତୁ। ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପତ୍ନୀ ତାଙ୍କର ପତ୍ନୀମାନେ କହିଲେ ଆମ କୃଷ୍ଣ ବଳରାମଙ୍କୁ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଖାଦ୍ୟ ଦେବା, ସିଏ ଚାହୁଁଛନ୍ତି ଆମଠାରୁ ଖାଦ୍ୟ ଚାହୁଁଛନ୍ତି, ସେ କ୍ଷୁଧାରେ ଆତୁର ହୋଇଛନ୍ତି, ଆମେ କିଭଳି ଭାବରେ ଏଠି ରହିକି ଆମେ ଖାଇପାରିବା, ତେଣୁ ଆମେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପ୍ରସ୍ତୁତ କରି ଖାଦ୍ୟ ଯାହାର ଯାହା ଥିଲା ସବୁ ପ୍ରସ୍ତୁତ କରିକି ନେଇ ଆସିଲେ କୃଷ୍ଣ ବଳରାମଙ୍କୁ ଖାଦ୍ୟ ଦେବେ। ଜୟ ଜୟ ଦ୍ୱିଜ ପତ୍ନୀ ନାଗ କନ୍ୟାଗଣ ଭକ୍ତି ତେ ଯାହାରା ପାଇଲା ଗୋବିନ୍ଦ ଚରଣ। ଜୟ ଜୟ ଦ୍ୱିଜ ପତ୍ନୀଙ୍କ କଥା କୁହାଯାଇଛି, ନାଗକନ୍ୟା, ନାଗକନ୍ୟା ପ୍ରକୃତ ପକ୍ଷେ କ'ଣ ତାଙ୍କର ଯୋଗ୍ୟତା, ସର୍ପକୂଳରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛନ୍ତି କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କର କୃପା ଲାଭ କଲେ ସେମାନେ, କାହିଁକି ନା ସେମାନଙ୍କର ଭକ୍ତି ପ୍ରକୃତ ପକ୍ଷେ ତାଙ୍କ ହୃଦୟରେ ଭକ୍ତି ଭଗବାନଙ୍କ ପାଖରେ ରହିଛି, ଭକ୍ତିଟା ପ୍ରକୃତ ପକ୍ଷେ ନିଜର ମେଧା ନିଜର ପାଣ୍ଡିତ୍ୟ ଉପରେ ନିର୍ଭର କରେ। ସେ କଥା ହିଁ ବ୍ରହ୍ମାଜୀ କହୁଛନ୍ତି, ଯେତେବେଳେ ବ୍ରହ୍ମାଙ୍କର ବିମୋହନ ହେଇଛି, ବ୍ରହ୍ମା ବିମୋହିତ ହେଇଛନ୍ତି କାହିଁକି ନା ଯେତେବେଳେ ସେ ଏଇ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ଲୀଳାକୁ ମଧ୍ୟ ସେ ବୁଝିପାରୁନାହାନ୍ତି, ସେ ଦେଖୁଛନ୍ତି ଯେ ଗୋପାଳ ବାଳକମାନେ ଗୋପାଳ ବାଳକଙ୍କର ଅଇଁଠାକୁ ଭଗବାନ କୃଷ୍ଣ ଖାଇ ଯାଉଛନ୍ତି, କୃଷ୍ଣ ପୁଣି ହାରିଯାଉଛନ୍ତି ଗୋପାଳ ବାଳକମାନଙ୍କ ଠାରୁ, ତେଣୁ ଭଗବାନଙ୍କର ଯେଉଁ ଭଗବତ୍ତାକୁ ବ୍ରହ୍ମାଜୀ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଏଠି ମାନେ ଭାବିପାରୁନାହାନ୍ତି ଯେ ପ୍ରକୃତରେ ଭଗବାନ ବୋଲି, ସେ ଭାବୁଛନ୍ତି ଇଏ ଗୋଟେ କିଏ ଯିଏ ଭଗବାନ ସିଏ ପୁଣି ହାରିଯିବେ କିଭଳି ଭାବରେ ଗୋପାଳ ବାଳକମାନେ, ଏବଂ ତାଙ୍କର ଅଇଁଠାଟା କେମିତି ଖାଇବେ, ଉଚ୍ଚିଷ୍ଟକୁ କେମିତି ଖାଇବେ, ଏଇଟା ପ୍ରକୃତ ପକ୍ଷେ କିଭଳି ଭାବରେ ସମ୍ଭବ। ତେଣୁ ବ୍ରହ୍ମା ପରୀକ୍ଷା କରୁଛନ୍ତି, ଯେଉଁ ଭଗବାନଙ୍କ ଠାରୁ ସେ ଯୋଗଶକ୍ତି ଲାଭ କରୁଛନ୍ତି ସେଇ ଭଗବାନଙ୍କୁ ସେ ପୁଣି ପରୀକ୍ଷା କରୁଛନ୍ତି, ସେ କ'ଣ କରୁଛନ୍ତି ନା ଗୋପାଳ ବାଳକ ଗାଭୀ ବତ୍ସାମାନଙ୍କୁ ସେ ଚୋରେଇ ନେଉଛନ୍ତି, ଯେଉଁ କୃଷ୍ଣ ଏଇ ଗୋପାଳ ବାଳକମାନଙ୍କ ସହିତ କ୍ରୀଡ଼ା କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଚୋରେଇ ନେଇକି ସେ ନିଜର ଗୋଟେ ପାହାଡ଼ ଗୁମ୍ଫାରେ ସେ ରଖିଦେଇକି ଦେଖିବାକୁ ଆସୁଛନ୍ତି ଯେ ପ୍ରକୃତରେ କ'ଣ କରୁଛନ୍ତି ଆମେ ଦେଖିବା, ଯେ ପ୍ରକୃତରେ ଭଗବାନ କି ଆଉ ଜଣେ କିଏ, ସେ ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ଆସିଛନ୍ତି।
ତେଣୁ ଭଗବାନ କୃଷ୍ଣ ଯେତେବେଳେ ଜାଣିପାରିଲେ ବ୍ରହ୍ମା ମୋତେ ପରୀକ୍ଷା କରୁଛନ୍ତି, ସେତେବେଳେ ତାଙ୍କ ହୃଦୟ ମଧ୍ୟରୁ ସେ ଗାଭୀ ଏବଂ ବତ୍ସା ଗୋପାଳ ବାଳକ ସମସ୍ତଙ୍କୁ ନିଜ ଶରୀର ଭିତରୁ ବାହାର କରି ତାଙ୍କ ସହିତ ପୁଣି ତାଙ୍କର କ୍ରୀଡ଼ା ରହିଛନ୍ତି। ଭଗବାନ ପାଖରେ ଏଇଟା ଅସମ୍ଭବ କ'ଣ? ଯାହାଙ୍କୁ ଆର ସେବା କରିବା ପାଇଁ ହଜାର ହଜାର ଲକ୍ଷ୍ମୀ ସମ୍ଭ୍ରମତା ସହକାରେ ସେବା କରୁଛନ୍ତି, ତାଙ୍କ ପକ୍ଷରେ କିଛି ଅସମ୍ଭବ ବ୍ୟାପାର ନାହିଁ। ସେ ଜାଣିଲେ ଯେ ବ୍ରହ୍ମା ମୋତେ ପରୀକ୍ଷା କରୁଛି, ସେ ତାଙ୍କ ଶରୀରରୁ ଏସବୁ ସୃଷ୍ଟି କରିକି ଗୋପାଳ ବାଳକ ବତ୍ସାମାନେ ସୃଷ୍ଟି କରି ସେ ପୁଣି ତାଙ୍କର କ୍ରୀଡ଼ା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ତେଣୁ ବ୍ରହ୍ମା ଆସିକି ଜାଣିକି ଦେଖିକି ସିଏ ମୋତେ ବିଶ୍ୱାସ କରିପାରୁନାହାନ୍ତି, ମୁଁ ତ ଏମାନଙ୍କୁ ଚୋରି କରି ନେଇଗଲି, ଇଏ ପୁଣି ଏମାନେ କିଏ, ଇଏ କେଉଁଠୁ ଆସିଲେ? ତେଣୁ ବ୍ରହ୍ମାଙ୍କର ପ୍ରକୃତ ପକ୍ଷେ ସିଏ ତାଙ୍କର ବିଭ୍ରମ ହେଇଯାଇଛି, ସେ ବିମୋହିତ ହେଇଯାଇଛନ୍ତି, ସେ ପଜଲ ହେଇଯାଇଛନ୍ତି। ତେଣୁ କ'ଣ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଏମାନେ କିଏ, ଆଉ ମୁଁ ଯାହାଙ୍କୁ ରଖିଲି ସେମାନେ କିଏ? ପୁଣି ସେ ଯାଇକି ଦେଖୁଛନ୍ତି ପାହାଡ଼ ଗୁମ୍ଫାରେ, ଆରେ ସେମାନେ କ'ଣ ଚାଲି ଆସିଲେ କି, ସେମାନେ ଏଠିକି ଯାଇ ପଳେଇ ଆସିଲେ କି? ତା ପୁଣି ନିଜର ସନ୍ଦେହ ମୋଚନ ପାଇଁ ଦେଖିଲା ବେଳକୁ ପାହାଡ଼ ଗୁମ୍ଫାରେ ସେଇମାନେ ପୁଣି ଅଛନ୍ତି, ପୁଣି ଆସି ଦେଖିଲା ବେଳକୁ ଏଠି ଏମାନେ ଅଛନ୍ତି। ଯୋଗେଶ୍ୱରଙ୍କର ଯୋଗ ଶକ୍ତିଙ୍କ ନିକଟରେ ବ୍ରହ୍ମାଙ୍କର ବୁଦ୍ଧିଟା ନିଷ୍ପ୍ରବଳ ହେଇଯାଇଛି, ତେଣୁ ସେ ତାଙ୍କର ଯୋଗଶକ୍ତି ବଳ ପରୀକ୍ଷା କରି ଦେଖୁଛନ୍ତି ଯେ ଏମାନେ ପ୍ରକୃତରେ କିଏ। ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ପରମାତ୍ମା ରୂପରେ ନାରାୟଣକୁ ସେ ଦେଖୁଛନ୍ତି ଏବଂ ବ୍ରହ୍ମା ବୁଝିପାରିଲେ ଯେ ଇଏ ହେଉଛି ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ଲୀଳା, ତେଣୁ ମୁଁ ତାଙ୍କୁ ପରୀକ୍ଷା କରି ତାକୁ ଯାଇକି ବଡ଼ ଭୁଲ କରୁଛି। ତେଣୁ ବ୍ରହ୍ମା ନିଜେ ଉଭେଇ ଆସିକି ସେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଯେ ଗୋପାଳ ବାଳକ ଛୋଟ ପିଲା ହେଇଛନ୍ତି, ତାଙ୍କର ପାଦ ତଳେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି, ତେଣୁ କହୁଛନ୍ତି ଯେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଆପଣଙ୍କୁ ନିଜର ମୋର ଜ୍ଞାନ ବା ମେଧା ବା ବୁଦ୍ଧି ବା ପାଣ୍ଡିତ୍ୟ ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଜଣାଯାଇପାରିବ ନାହିଁ, ମୁଁ ଜାଣିପାରିବିନି। ଜ୍ଞାନେ ପ୍ରୟାସ ଉଦପାସ୍ୟ ନମନ୍ତ ଏବ ଜୀବନ୍ତି ସମ୍ମୁଖରତା ଭବଦୀୟ ବାର୍ତ୍ତା ସ୍ଥାନେ ସ୍ଥିତା ଶ୍ରୁତିଗତା ତନୁବାଗ ମନୋଭି ତେ ପ୍ରାୟେଷୁ ଅପି ଅଜିତ ଜିତ ସ୍ଥିଲକ୍ଷ୍ୟାନ। ଏ କଥା କୁହାଯାଉଛି, ଆମେ ଯେଉଁ ନିଜକୁ ବଡ଼ ବଡ଼ ଜ୍ଞାନୀ ବୋଲି ଭାବୁଛୁ, ଆମେ ବହୁତ ପାଠ ପଢ଼ୁଛୁ, ବହୁତ ଶାସ୍ତ୍ର ଅଧ୍ୟୟନ କରୁଛୁ, ତେଣୁ ନିଜର ଜ୍ଞାନ ଦ୍ୱାରା ନିଜର ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ବା ନିଜର ମେଧା ଦ୍ୱାରା ନିଜର ପାଣ୍ଡିତ୍ୟ ଦ୍ୱାରା ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଜାଣିପାରିବା ନାହିଁ। ଯେଉଁ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ଅଧ୍ୟକ୍ଷ ଯେ ନିଜର ଇନ୍ଦ୍ରିୟ ଯେଉଁ ଜ୍ଞାନ ଦ୍ୱାରା ଯାହାକୁ ଆମେ ମାପିପାରିବା ନାହିଁ, ସେ ଭଗବାନଙ୍କୁ ନିଜର ମେଧା ନିଜର ପାଣ୍ଡିତ୍ୟ ନିଜର ଭୌତିକ ବିଚାର ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ଆମେ କେବେ ହେଲେ ଜାଣିପାରିବା ନାହିଁ। ତେଣୁ ସେ ଭଗବାନଙ୍କୁ ଜାଣିବା ପାଇଁ ହେଲେ ଆମମାନଙ୍କୁ ତାଙ୍କର କଥା ପ୍ରଥମେ ଶ୍ରବଣ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ସେଇ କଥା ହିଁ ବ୍ରହ୍ମାଜୀ କହୁଛନ୍ତି, ଜ୍ଞାନେ ପ୍ରୟାସ ଉଦପାସ୍ୟ ନମନ୍ତ ଏବ ଜୀବନ୍ତେ ସମ୍ମୁଖରେ ତାଙ୍କ ଅବଧୀୟ ବାର୍ତ୍ତା। ତେଣୁ ତାଙ୍କର କଥାକୁ ଆମକୁ ଶ୍ରବଣ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଯିଏ ଯେକୌଣସି ସ୍ଥାନରେ ରହୁ ନା କାହିଁକି, ସେ ଯଦି କେବଳ ସେଇ ଭଗବାନଙ୍କର କଥାକୁ ହିଁ ଶ୍ରବଣ କରୁଛି ଆଉ ସେ କିଛି କାର୍ଯ୍ୟ କରୁ, ଯେକୌଣସି ସ୍ଥାନରେ ରହିକି ମଧ୍ୟ ସେଇ କଥାକୁ ଜଣେ ଶୁଦ୍ଧ ଭକ୍ତଙ୍କ ମୁଖରୁ ଯିଏ ଶ୍ରବଣ କରୁଛି, ସେ ଭଗବାନଙ୍କୁ ଯିଏକି ଭଗବାନ ହେଉଛନ୍ତି ଅଜିତ, ଯାହାକୁ କେହି ଜୟ କରିପାରିବେ ନାହିଁ, ଅଜିତ ଜିତ, ସେ ଅଜିତ ଭଗବାନ ପୁଣି ଜିତ ହେଇଯାଉଛନ୍ତି, ସେ ଭଗବାନ ପୁଣି ପରାଜିତ ହେଇଯାଉଛନ୍ତି, ସେ ଭଗବାନ ହାରିଯାଉଛନ୍ତି ସେଇ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନିକଟରେ ଯିଏ ଭଗବାନଙ୍କର କଥା ଶ୍ରବଣ କରୁଛି ଏବଂ ଭଗବାନଙ୍କର ସହିତ ନିତ୍ୟ ଯୁକ୍ତ ହୋଇକି ତାଙ୍କ ସେବାର ସେବାର ସୁଯୋଗ ବାହାର କରୁଛି। ତେଣୁ ଆମେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଏଇ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ଯେତେବେଳେ ଆମେ ଶ୍ରବଣ କରିବା, ଆମ ଭିତରର ଯେଉଁ ରହିଛି ସ୍ୱାଧୀନ ମନୋଭାବ, ଯେ ଆମେ ନିଜକୁ ଭାବୁଛେ ଆମେ ହେଉଛୁ ବଡ଼, ଆମେ ଆମର ସବୁକିଛି ଶକ୍ତି ସାମର୍ଥ୍ୟ ଇତ୍ୟାଦି ସବୁକିଛି ରହିଛି, ଆମେ ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟକୁ ସମ୍ଭବ କରିପାରିବୁ, ସେ ପ୍ରକାର ଚିନ୍ତାଧାରାଟା ଯେତେବେଳେ ଆମେ ଭାଗବତ ଶ୍ରବଣ କରିବା, ସେ ଚିନ୍ତାଧାରାଟା ଆମର କ୍ଷୁର୍ଣ୍ଣ ହେବ, ଯେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଆମେ ସମସ୍ତେ ଭଗବାନଙ୍କର ସେବକ, ଆମର କର୍ତ୍ତବ୍ୟ ହେଉଛି ଆମେ ପରମ ପୁରୁଷ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ନିତ୍ୟ ପ୍ରଭୁ, ସେ ତାଙ୍କର ସେବାରେ ଆମକୁ ଯୁକ୍ତ ହେବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆରେ ଆଉ କାହା କଥା କହିବା, ସ୍ୱୟଂ ବଳଦେବ ମହାଶୟ ଯାହାର ଭାବ ଶୁଦ୍ଧ ସଖ୍ୟ ବାତ୍ସଲ୍ୟାଦିମୟ ତେହ ଆପଣା କିଏ କରେ ଦାସ ଭାବନା କୃଷ୍ଣ ଦାସ ଭାବ ବିନୁ ଅଛ ପଞ୍ଜାବ। ଆଉ ଅନ୍ୟ କାହା କଥା କହିବା, ବଳରାମ ନିଜେ, ଯିଏକି କୃଷ୍ଣ ଏବଂ ବଳରାମ ଭିତରେ କୌଣସି ପାର୍ଥକ୍ୟ ନାହିଁ, ସେ ବଳରାମ ନିଜକୁ ମଧ୍ୟ ମୃତ୍ୟୁ ବୋଲି ଭାବୁଛନ୍ତି। ସେ ବଳରାମ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କର ଦଶ ଦେହ ଧରି କରେ କୃଷ୍ଣର ସେବା, ଦଶ ପ୍ରକାର ଭାବରେ କୃଷ୍ଣଙ୍କର ସେବା କରୁଛନ୍ତି। ଆଉ କାହା କଥା କହିବା, ଶଯ୍ୟା ଛତ୍ର ଚାମର ପାଦୁକା ବସନ ଭୂଷଣ ଆରାମ ଆବାସ ଯଜ୍ଞସୂତ୍ର ଉପବୀତ ସିଂହାସନ ଇତ୍ୟାଦି ଭାବରେ ସେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ସେବା କରୁଛନ୍ତି। ତେଣୁ ଯେ ବଳରାମ ଯେ କୃଷ୍ଣଙ୍କ ସେବା କରୁଛନ୍ତି, ଯାହାଙ୍କ କୃଷ୍ଣ ଏବଂ ବଳରାମଙ୍କ ଭିତରେ କୌଣସି ପାର୍ଥକ୍ୟ ନାହିଁ, କେବଳ ବର୍ଣ୍ଣଗତ ପାର୍ଥକ୍ୟ, କିନ୍ତୁ ସେ ମଧ୍ୟ ସେବା କରୁଛନ୍ତି। ଆମ କଥା କେଉଁଠି, ଆମେ କେଉଁ ପାସାଙ୍ଗରେ ଆମେ ଅଛୁ, ଆମ ଭିତରେ ଗର୍ବଦମ, ଆମେ ଭଗବାନଙ୍କ ଅସ୍ତିତ୍ୱକୁ ମଧ୍ୟ ଅସ୍ୱୀକାର କରିବା ପାଇଁ ପଛିବୁ, ଆମେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ଅସ୍ତିତ୍ୱକୁ ଅସ୍ୱୀକାର କରୁଛେ। ତେଣୁ ଏ ହେଉଛି ଆମମାନଙ୍କର ମୂର୍ଖାମୀ ଏବଂ ଆମମାନଙ୍କର ଦୁର୍ଭାଗ୍ୟ। ସେଥିପାଇଁ ଆମକୁ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତମ ଯେଉଁ ଭାଗବତମ ଶାସ୍ତ୍ରରେ ଭଗବାନଙ୍କର ଲୀଳାଚରିତ ଏବଂ ଭଗବାନଙ୍କର ଅସ୍ତିତ୍ୱ ସମ୍ପର୍କରେ ଭଗବାନଙ୍କର ବ୍ୟାପକତା ସମ୍ପର୍କରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ତାହାକୁ ଆମମାନଙ୍କୁ ଶ୍ରବଣ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ଏବଂ ଶ୍ରବଣ କଲେ ହିଁ ଆମମାନଙ୍କର ଭକ୍ତି ତାଙ୍କ ନିକଟରେ ଦୃଢ଼ ହେବ ଏବଂ ଆମେ ଭଗବାନଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ ହୋଇ ଭଗବାନଙ୍କ ସହିତ ସମାଜ ସମ୍ବନ୍ଧିତ ହୋଇ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଆମ ଜୀବନର ଲକ୍ଷ୍ୟକୁ ଆମେ ଜାଣିପାରିବା ଏବଂ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଆମର ଜୀବନ ସଫଳ ହେବ। जय ग्रंथराज
श्रीमद् भागवत जय
जय जय।